এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশে চলমান সরকারি কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি। সঞ্চালনা করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। আমাদের আজকের আলোচ্য বিষয় হ্যালো ওয়াশিংটনের বাংলাদেশের চলমান সরকারি কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনজন বিশেষ অতিথি। ঢাকা থেকে যোগ দিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। ঢাকা থেকে যোগ দিচ্ছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এবং কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। তিনি এসালেই ইসলামিক স্টাডিজে এম এ শেষ করেছেন। আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে একটি নির্বাহী আদেশের মাধ্যমে 1972 সালে কোটা পদ্ধতি চালু করা হয়, তবে গত কয়েক বছর ধরে এর সংস্কারের দাবি জাতীয় পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এই আন্দোলনকে ঘিরে ছাত্রদের মধ্যে অনিশ্চয়তা এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে দারুণ উৎকণ্ঠা বিরাজ করছে। কিছু ক্ষেত্রে আন্দোলনকারীদের ওপরে হামলার খবরাখবরও পাওয়া যাচ্ছে। এরই প্রেক্ষিতে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। কোটা সংস্কার বা এর পরিবর্তন পরিবর্ধন ইত্যাদিকে ঘিরেই আপনাদের জিজ্ঞাসার উত্তর দেবেন আজকের বিশেষ অতিথিরা। তবে ইতিমধ্যেই টেলিফোন কল আসতে শুরু হয়ে গেছে, আমরা টেলিফোন কলটি নিয়ে অতিথিদের কাছে যাচ্ছি। হ্যালো, হ্যালো,
আমি মুকুল সর্দার খুলনার দাকপ থেকে আজকের হ্যালো ওয়াশিংটনের প্যানেলিস্ট এবং শ্রোতা বন্ধু সঞ্চালক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ।
আমি মনে করি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটেই আমার প্রশ্ন সম্মানিত প্যানেলিস্টদের কাছে, কোটা সংস্কারের যে দাবি, এই দাবিটা ঠিক কতটা যৌক্তিক? একই সাথে আরো একটু জিজ্ঞাসা আছে যে কোটা ব্যবস্থা থাকার কারণে যোগ্য বা মেধাবীরা কি বঞ্চিত হচ্ছে বলে আপনারা মনে করছেন? আমি আরো জানতে চাইবো যে কোটা সংস্কারের আন্দোলনটি যখন মাঠে বেশ দানা বেঁধে উঠেছিল, ঠিক সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে এক ঘোষণায় সব ধরনের কোটা বাতিলের একটি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিনেও সেই ঘোষণাটির আমরা বাস্তবায়ন দেখিনি, যে কারণে আবারও কোটা সংস্কার আন্দোলনকারীরা মাঠে নামতে বাধ্য হয়েছেন। আমি বলবো আসলে সমস্যাটি ঠিক কোন জায়গায়, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরও কেন সেটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না?
মুকুল সর্দার,
আরো একটু
জি বলুন।
হ্যালো, কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দান করেছিলেন, বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা, তাদের বিরুদ্ধে যে কথিত হয়রানির অভিযোগ, এই এটাকে আপনারা আসলে ঠিক কিভাবে দেখছেন?
অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা প্রথমেই চলে যাচ্ছি ডক্টর আকবর আলী খান আপনার কাছে। দীর্ঘ প্রশ্ন এবং অনেকগুলো প্রশ্ন করেছেন, যার মধ্য দিয়ে অনেকেরই জিজ্ঞাসার জবাব আমরা পেয়ে যাব। ডক্টর আকবর আলী খান, জি,
প্রথম প্রশ্ন করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক কিনা। আমার তো মনে হয় যে এটার যৌক্তিকতা নিয়ে এখন কোনো বিতর্ক নেই, কারণ বাংলাদেশের সিভিল সমাজের যারা আছেন তারা বামেরই হন, ডানেরই হন, অথবা মাঝামাঝি অবস্থানেই হন, তারা সবাই এই কোটা সংস্কারের পক্ষে বক্তব্য রেখেছেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও পার্লামেন্টে এর যৌক্তিকতা স্বীকার করেছেন। সুতরাং বাংলাদেশে যে কোটা সংস্কার করতে হবে এটার যৌক্তিকতা নিয়ে সম্ভবত কোনো প্রশ্ন নেই। তবে প্রশ্ন হলো যে কোটা সংস্কার আন্দোলন কেন হচ্ছে, সমস্যাটা কোথায়? এই সমস্যাটা বুঝতে হলে বঙ্গবন্ধু 1972 সালে যে কোটা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেটার মধ্যে কি কি পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনের ফলে কি ফলাফল হচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে। বঙ্গবন্ধু যখন কোটা প্রবর্তন করেন তখন বাংলাদেশে 17টি জেলা ছিল এবং তিনি চার ধরনের কোটা ব্যবস্থা করেন। একটা হলো মেরিট কোটা, একটা হলো ডিস্ট্রিক্ট মেরিট কোটা, একটা হলো মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের কোটা, আর একটি হলো আপনার মুক্তিযোদ্ধা কোটা। তো সব মিলিয়ে তখন 69টি কোটা ছিল। 69টি কোটা অন্যান্য দেশের তুলনায় বেশি, কিন্তু তবু এটাকে কোন রকমে বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু যখন বাংলাদেশের 64টি জেলা হলো এবং তার সাথে চার ধরনের কোটা করে 257টি কোটা, এবং যদি এরপরে আরেকটি নতুন কোটা যোগ করা হয়, সেটা হলো যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য, তাতে প্রায় 258টি কোটা। এই 258টি কোটা কোনোমতেই বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে আপনার এই চাকরি ব্যবস্থাতে দুর্নীতি ঢুকে পড়েছে। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে পর্যন্ত দুর্নীতির জন্য মামলা হয়েছে। তো এটা, এবং পাবলিক সার্ভিস কমিশন এমন পর্যায়ে চলে এসেছিল যে তারা যারা পরীক্ষার্থী তাদের ফলাফল পর্যন্ত জানতে দিত না, যে কেউ যদি পরীক্ষা দেয় তাহলে তার ফলাফল জানা যে কোন পেপারে সে কত নম্বর পেয়েছে এবং কোন পেপারে সে পাশ করেছে ফেল করেছে, এটা জানা তার মৌলিক অধিকার আছে। আমরা যখন পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষা দিই, আমাদের রেজাল্ট বেরোয়ার 15 দিনের মধ্যে পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদের নম্বর জানিয়ে দেওয়া হতো, এটা পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হয় না। তো এইটা একটা অবাস্তব পরিস্থিতি এবং এইটা সংস্কারের প্রয়োজন রয়েছে। এবং 2 নম্বর যেটা, সেটা হলো যে এই কোটা, এই সমস্ত মেরিট কোটার বাইরে সব চাকরি ডিস্ট্রিক্ট কোটার মাধ্যমে হিসাব করা হয়, এবং সেটা করার ফলে আপনার কে চাকরি পাবে আর কে চাকরি পাবে না সেটা ঠিক করা বড় শক্ত হয়ে দাঁড়ায়। যেমন ধরেন 2004-05 সালে দেখা যায়, আমি দেখতে পাচ্ছি যে ফরেন সার্ভিসে 30টি পদ ছিল এবং সেই 30টি পদের না সেখানে আপনার সর্বশেষ যে ফ্রিডম ফাইটার কোটা থেকে যাকে চাকরি দেওয়া হয়েছে তার অবস্থান ছিল 5377। এখন 30-40টি পদের বিপরীতে যদি 5377 নম্বর ব্যক্তিকে চাকরি দেওয়া হয়, তাহলে পরে তো আপনার চাকরির মধ্যে কোনো আর মেরিটের কোনো কিছু থাকে না। তো এইসব কারণে, এবং আমাদের এখানে বর্তমানে কোটার পরিমাণ হলো 45%। এখন আমাদের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু আমাদের এখানে যে কোটা, সেই কোটা হলো একটা ব্যতিক্রম। আমাদের চাকরিতে চাকরি দেওয়ার নিয়ম হলো মেধার ভিত্তিতে চাকরি হবে, সেখানে সরকার ইচ্ছা করলে পরে কোনো আপনার জনগোষ্ঠী যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী তাদের জন্য কোটার ব্যবস্থা সরকার করতে পারে, কিন্তু এটা হলো সাধারণ নিয়মের ব্যতিক্রম। এবং ব্যতিক্রম কখনো সাধারণ নিয়মের চেয়ে বেশি হতে পারে না, এ সম্বন্ধে ভারতের সুপ্রিম কোর্টের অনেক রায় আছে, এবং সেই সমস্ত রায় পর্যালোচনা করলে দেখা যাবে যে বাংলাদেশের ক্ষেত্রেও সেইসব রায় প্রযোজ্য, কারণ বাংলাদেশের সংবিধানের ইংরেজি ভাষ্যে কোটা সম্পর্কে যে বিধান আছে তা দাঁড়ি কমা সহ প্রত্যেকটা শব্দ ভারতের সংবিধানের অনুরূপ। সুতরাং আমাদের এখানে এই যে কোটার পরিমাণ সেটা কমানোর, মেরিটের পরিমাণ বাড়ানোর দরকার রয়েছে, কমপক্ষে 50% এটাকে উন্নীত করার প্রয়োজন রয়েছে।
ধন্যবাদ ডক্টর খান। ডক্টর খান, এর মধ্যে আমি একটুখানি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যতটা জানি যে 1980 সালে কোটা সংস্কারের একটা প্রস্তাব করা হয়েছিল, তো সে সম্পর্কে একটুখানি বলবেন কি?
কোটা সংস্কারের প্রস্তাব আরো আগে করা হয়েছে,
জি বলুন একটু, আমরা অতীতটাকে একটু একটুখানি টাচ করে।
জি, আপনার মুজাফর আহমদ কমিশনের প্রথম কমিশন যেটা বঙ্গবন্ধু বাংলাদেশে লোক প্রশাসন সংস্কারের জন্য করেছিলেন, এবং সেই কমিশন ধ্যাত্তহীন ভাষায় বলেছে যে কোটা কোনো অবস্থাতেই থাকা উচিত না, এবং একই ধরনের সুপারিশ করেন আপনার রশিদ কমিশন, যেটার কথা আপনি বলছেন। এটার অফিসিয়াল তারিখ হলো 1979, সম্ভবত প্রতিবেদন 1980 দেওয়া হয়েছিল। তো সেই প্রতিবেদনেও বলা হয়েছে যে কোটা তুলে দাও, এবং সেখানে আপনার এই প্রতিবেদনের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন একমাত্র ব্যক্তি, মিস্টার মাহবুবুর রহমান, এবং তিনি বঙ্গবন্ধু যখন কোটা প্রবর্তন করেন তখন এস্টাবলিশমেন্ট সেক্রেটারি ছিলেন, এবং সেই নোট অফ ডিসেন্টের প্রথমেই তিনি লিখেছেন যে কোটা ব্যবস্থা হলো একটা ইন্টারিম ব্যবস্থা, এটা চিরদিন থাকতে পারে না, এবং তিনি বলেছেন যে 10 বছর পরে এটা কমিয়ে দেওয়া যেতে পারে এবং 20 বছরের মধ্যে এটা তুলে দেওয়া যেতে পারে।
অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা যাচ্ছি নুরুল কবির আপনার কাছে। বাংলাদেশের, বলা হয়ে থাকে বাংলাদেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যে কোটা প্রথা প্রচলিত আছে তা কোনোভাবেই প্রকৃত অর্থে অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে না, বরং অনগ্রসর জনগোষ্ঠীর, আমি একটি আর্টিকেল থেকে পড়ছি যার জন্য হুবহু একইভাবে পড়ছি, অনগ্রসর জনগোষ্ঠীর প্যাকেটে মোড়া অগ্রসর জনগোষ্ঠী নানা ওসিলায় এই সুযোগ ভোগ করছেন। তো এই যে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য করা হয়েছিল, এখন বলা হয়ে থাকে যে জাতিগোষ্ঠীর, যেই জাতিগোষ্ঠীর জন্য করা হয়েছিল তারা এখন অনেকটাই এগিয়ে গেছেন, যেমন নারীর ক্ষেত্রে, নারীর উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে গেছেন এবং আরও জিনিস আছে, সে বিষয় সম্পর্কে একটু আলোকপাত করবেন কি?
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
দেখুন, যে আর্টিকেল যিনি লিখেছেন সেটা আমি একটু পুরো করলে বুঝতে পারতাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অনগ্রসর জাতির গোষ্ঠীর উদাহরণ আপনি দিয়েছেন, সেখানে আমাদের নারীর কথা বলেছেন, বা সঙ্গে সঙ্গে যদি আমি
আরো অনেক কিছু আছে, আমি পার্টিকুলারলি যেহেতু নারীর উন্নয়ন চোখে পড়ার মতো সেই ক্ষেত্রে সেই বিষয়টিও কিন্তু উঠে এসেছে।
জি, প্রশ্নটা হচ্ছে যে অনগ্রসর জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত যারা ব্যক্তিবর্গ, আমার ধারণা তাদেরকেও এই আর্টিকেলটা লেখা নয়, কারণ তারা বলছেন না যে তারা যথেষ্ট অগ্রসর হয়ে গেছেন। আর একটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে গেলে যে কোনো সমাজে, বিশেষত যেখানে উন্নয়নের মধ্য দিয়ে যে সুফল তৈরি হয় তার সুষম বন্টন হয় না, সেখানে নানান ধরনের বৈষম্য এমনিতেই জারি থাকে, সেই ক্ষেত্রে রাষ্ট্রের কনস্টিটিউশনাল গ্যারান্টি যদি কিছু না থাকে, যেটাকে সারা পৃথিবীতে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে, সেটা যদি না থাকে তাহলে একটা অত্যন্ত ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াতে পারে, কারণ উন্নয়ন বৈষম্য এবং তার বন্টনের বৈষম্য আয়ের বৈষম্যকে তীব্র করে তুলতে পারে। প্রশ্নটা হচ্ছে যে আমি মনে করি যে যেটা আকবর আলী খান সাহেব ইতিমধ্যে অত্যন্ত সুন্দরভাবে এবং কমপ্রিহেনসিভলি বলেছেন, প্রশ্ন হচ্ছে 258টা কোটা থাকবার দরকার আছে কিনা, খালি চোখে চোখে পড়ে কিংবা ইনভেস্টিগেশন করলে সরকারের কাছে তথ্য অনুযায়ী, রিসার্চারদের কাছে তথ্য অনুযায়ী এরকম 10-12-20টা ক্যাটাগরি কথা আপনি হয়তো আনতে পারবেন, যাদের সম্পর্কে আপনার একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন বা কোটা ব্যবস্থা সংরক্ষণ করা দরকার। নারীর কথা বলে আর যে কথা বলছে নারী উন্নয়ন চোখে পড়ে, মানে নারীর উন্নয়ন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে নারীরা কাজকর্মে আসছে, বিশেষত গার্মেন্ট সেক্টর লেবার অবাঙালি জাতিগোষ্ঠীর ব্যাপার আছে, মুক্তিযোদ্ধাদের ব্যাপার আছে যারা অনন্য।
আমি এই পর্যায়ে আপনাকে একটি জিনিস বলতে চাই যে 4 দশক পরেও মুক্তিযুদ্ধের সন্তান কোটায় 30% সুযোগ রাখা হয়েছে, এর যৌক্তিকতা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠছে, এই বিষয়টি যদি আপনি ইনক্লুড করেন ভালো হয়।
পরিষ্কার করে কথা বলা দরকার। আমি মনে করি এখানে সাধারণভাবে আমি মনে করি যে আপনি যদি মুক্তিযুদ্ধে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন কিংবা উন্ডেড হয়েছেন, ইনজিউড হয়েছেন, তাদের সংখ্যাটার কথা এবং তাদের যদি তৎকালীন সমাজে অর্থনৈতিক সামাজিক অবস্থানের কথা বলেন, তাহলে আপনি দেখতে পাবেন যে 70-75% একেবারেই গরিব কৃষক এবং শহরের দিন মজুররা অংশগ্রহণ করেছে, ফলে সেই দিক থেকে তাদের অবদানটা সবচেয়ে বেশি। প্রশ্ন হচ্ছে চল্লিশ বা ছেচল্লিশ বছর পেরিয়ে গেছে এটা কথা ঠিক, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে বা জারি রয়েছে সেখানে এই প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণভাবে তেমন কোন অর্থনৈতিক উল্লম্পন ঘটে নাই। ফলে ৪৬ বছর আগে যে গরিব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন কিংবা যুদ্ধ করেছিলেন তার সন্তান তিন জেনারেশন পর্যন্ত অন্তত সে কথা ধরুন এই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য যোগ্যতা অর্জন করে নাই। সেই দিক থেকে এই সময়টা হয়তো তারা সুফল পাওয়া শুরু করতে পারে যদি চাকরির কথার কথা বলে। প্রশ্নটা হচ্ছে সেটা কত পার্সেন্ট থাকবে। আমি বিভিন্ন সরকারি মন্ত্রীদের বা সরকারি দলের কর্মকর্তাদের মুখে গত তিন চার সপ্তাহ ধরে শুনছি এটাকে ডিফেন্ড করতে গিয়ে তারা বলছেন যে ওখানে ৩০ শতাংশ কোটা আছে ঠিকই কিন্তু ৫-৬ শতাংশের বেশি মুক্তিযোদ্ধা কোটায় রিক্রুটমেন্ট হয় না কারণ তাদের পাওয়া যায় না। সেটাই হওয়ার কথা, কারণ হচ্ছে যে ২ লক্ষ বা ২.৫ লক্ষ বা ৩ লক্ষ পরিবার ১৮ কোটি জনগোষ্ঠীর মধ্যে কত শতাংশই বা হবে। তো আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখেন যে ৫-৬ শতাংশের বেশি হচ্ছে না তাহলে ৩০-৩০ শতাংশ রাখার তো সেটা দরকার পড়ে না, সেটা একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া দরকার। কিন্তু কোন অবশ্যই
এখানে কি আমরা একটি জিনিস তুলে ধরতে পারি যে যেখানে ১৯টি ডিস্ট্রিক্ট থেকে এখন ৬৪টি ডিস্ট্রিক্ট হয়েছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে দেখা যায় যে ডিস্ট্রিক্ট উন্নত কিন্তু কিছু কিছু আছে একেবারেই অনুন্নত, এইখানে কি কোনো একটা পার্থক্য রয়ে গেছে বা একটা গ্যাপ রয়ে গেছে?
তার মানে হচ্ছে আপনি যে প্রশ্নটা তুলছেন অর্থাৎ এবং সমাজের চিন্তাশীল মানুষেরা নন পার্টিজান চিন্তা করেন যারা তারা কিন্তু এই কথাটাই বলছেন যে কোটা থাকবার দরকার আছে। আর ছাত্র আন্দোলনের দাবি তো কোটার বিরুদ্ধে নয়, বরং কোটা অ্যাবলিশ করবার কথা প্রধানমন্ত্রী বলেছেন, ছাত্র আন্দোলন বলে নাই। প্রশ্ন হচ্ছে যে সংস্কারটা কেন দরকার, অ্যাডজাস্টমেন্ট রিঅ্যাডজাস্টমেন্ট দরকার, নতুন করে রিভিউ করা দরকার, কোনটা হয়তো কমানো দরকার, কোনটা হয়তো বাড়ানো দরকার, কোনটা হয়তো বাদ দেওয়া দরকার। কিন্তু সরকারি দলের বিশেষত তাদের ছাত্র সংগঠনে এবং একদল দলীয় বুদ্ধিজীবীদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন এই দাবি করাটাই অপরাধ। এইটা কিন্তু একটা অত্যন্ত রাজনৈতিক প্রশ্ন যে সমাজের মধ্যে কালক্রমে কোন একটা পুরনো সত্যে বা পুরনো ঘটনার পুনর্বিবেচনা করবার দাবিটা সমাজে তোলাটা অন্যায় কিনা বেআইনি কিনা এই প্রশ্নটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। কারণ আমরা দেখতে পাচ্ছি যখন এই কোটা পুনর্বিন্যাসের কথা সংস্কারের কথা বলছে তার ছাত্ররা আমার জানা মতে এখনো পর্যন্ত কোটা বিলোপের কথা বলেনি।
ধন্যবাদ নুরুল কবির, আমরা আবারও
একটা বাক্য বলে শেষ করছি, সেই ছাত্রদেরকে স্বাধীনতা বিরোধী, সেই ছাত্রদেরকে রাজাকার বলা, তাদের উপর নানা ধরনের নিপীড়ন আনা, এইটা নিজেই একটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এক ধরনের স্বৈরতান্ত্রিক প্রবণতা।
অনেক ধন্যবাদ নুরুল কবির। আমরা ছোট্ট একটি সাউন্ড বাইট শুনে আমরা যাচ্ছি এই আন্দোলনের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত হাসান আল মামুনের কাছে। আমরা সাউন্ড বাইটটি নিয়ে নিচ্ছি, আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী এই খবরটি আজকে পাঠিয়েছেন, সেটি আমরা শোনাচ্ছি আপনাদের।
প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কোটা সংস্কার আন্দোলনরতদের বিরুদ্ধে ছাত্রলীগের হামলা থামেনি। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বরাতে বলেছিলেন ছাত্রলীগ যাতে বাড়াবাড়ি না করে সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে ঢাকায় অন্তত ৩টি স্থানে কোটা আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। সর্বশেষ বুধবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, এতে ৫ জন আহত হন।
ওকে ঠিক আছে, আমরা শুনে নিলাম, এখন হাসান আল মামুন আপনার বক্তব্য শুনব।
জি ধন্যবাদ। প্রথমেই আমার কথাটা হচ্ছে যে আমরা যখন ১৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলনটা শুরু করি তখন কিন্তু আমাদের দাবিটি ছিল বর্তমান সরকারি চাকরি ব্যবস্থায় যে কোটাটা আছে এটার একটা যুক্তিক সহনীয় সংস্কার। তো আমরা কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও আমরা কিন্তু কখনোই কোটার বাতিল বলিনি, এখন পর্যন্ত আমরা আশা করছি কোটার একটা যুক্তি সহনীয় সংস্কার হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে ঘোষণা দিলেন যে কোটা বাতিল, কোটা থাকবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের হচ্ছে সর্বোচ্চ নির্বাহী, উনি তো আমরা কিন্তু সরাসরি উনি যেহেতু কথাটা বলেছেন যে কোটা থাকবে না তো আমরা কিন্তু উনার কথাটাকে সরাসরি ভায়োলেট করে বলতে পারি না যে কোটা সংস্কার চেয়েছি আমরা তখনই কোটা সংস্কার করতে হবে। সংসদে যেহেতু একটা ঘোষণা দিয়েছেন
আমরা সেটাকে তখন সাধুবাদ জানিয়েছি এবং আমাদের আন্দোলন স্থগিত করে দিয়েছি। এবং তখনই কিন্তু আমরা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোটা বাতিল, এরপরেও যদি রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন তারা যদি মনে করেন যারা এই কোটার সুবিধাটা পেয়ে আসছেন অনেকদিন যাবৎ তাদের জন্য কিছুটা অংশ রেখে একটা যুক্তিক এবং সহনীয় সংস্কার করবেন, তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা ৩০ জুন হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হচ্ছে একটি সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম যে সরকারের কাছে আমরা একটি টাইম ফ্রেম চেয়েছিলাম যে আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেন যে এতদিনের মধ্যে এই কোটার যে একটা হয়তো সংস্কার নয়তো বাতিল দুটো থেকে একটার একটা মানে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে, কিন্তু আমরা সেই সংবাদ সম্মেলনটি করতে পারিনি। সেখানে ছাত্রলীগ হামলা চালায় এবং সেখানে আমরা দুই তিনজন খুব গুরুতর আহত হই। এরপরে আপনার কেন্দ্রীয় শহীদ মিনারেও ছাত্রলীগ হামলা চালায়, সেখানেও আমাদের কয়েকজন নেতা আহত হয়। পাশাপাশি রাশেদ খানকে হচ্ছে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে 15 দিনের রিমান্ড দেওয়া হয়। এবং আমাদের এখনো কিন্তু দেশের অনেক বিশ্ববিদ্যালয়েও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বেশি হামলা হয়েছে। এরপরে আজকে আপনার রংপুর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
আপনাদের মনের অবস্থা অথবা আপনারা কি কি করতে যাচ্ছেন বা কি করতে চাইছেন?
হ্যাঁ, আমরা এখনো মানে বিশ্বাস করি বা এখনো আশ্বাসে আছি যে আস্থা রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই রাষ্ট্রের কল্যাণে তিনি কোটার একটা যুক্তিক সহনীয় সংস্কার করবেন। কিন্তু ছাত্রলীগ আমাদেরকে যেভাবে আমরা যখনই কোনো প্রোগ্রাম মানে আহ্বান করতে যাচ্ছি সেখানে ছাত্রলীগ হচ্ছে পাল্টা প্রোগ্রাম আহ্বান করছে, পাশাপাশি হচ্ছে আমাদেরকে মানে আমরা যে আসলে একটা যুক্তিক দাবি করেছি, আমরা কখনো বাতিল চাই নাই, আমরা সংস্কার চেয়েছি, তো আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আন্দোলনকারী যদি স্বাধীনতা বিরোধী হয়ে থাকি তাহলে 9ই এপ্রিল কেন আমাদেরকে নিয়ে সচিবালয়ে মিটিং করা হলো এবং আমাদেরকে বলা হলো যে তোমাদের আন্দোলন যুক্তিক, তোমাদের দাবি যুক্তিক,
ধন্যবাদ,
এবং তোমাদের এই দাবি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব।
আচ্ছা মামুন, আবারও ফিরে আসবো, ধন্যবাদ। আমরা একটু ফেসবুকের দিকে তাকাতে যাচ্ছি। মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ লিখেছেন, কোটাকে কৌটোয় রাখুন, মেধাকে উন্মুক্ত করুন, শিক্ষাকে সমুন্নত রাখুন, জাতির মেরুদণ্ড সুদৃঢ় করুন। আরও একজন লিখেছেন, ইব্রাহিম খালিল লিখেছেন, মেধা হোক সবচাইতে বড় কোটা। ঠিক আছে, এই দুটো নিয়েই আজকে এখন আপাতত আমরা যাচ্ছি। আরেকজন লিখেছেন, মাসুদুর রহমান লিখেছেন, জনাব নুরুল কবিরের মতামত খুব ভালো লাগে, সোজাসুজি কথা বলার মানুষ, অনেক ধন্যবাদ। আরও একজন লিখেছেন, শঙ্কর হালদার লিখেছেন, ভারতে যখন কোটা ব্যবস্থা চালু রয়েছে তার জন্য আজকে হ্যালো ওয়াশিংটনে ভারতের কোনো প্রতিনিধিকে যুক্ত করা কেন হলো না? কিন্তু ভাই, এর জবাবটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন চলমান যে আন্দোলন চলছে তার প্রেক্ষাপটে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। আগামীতে নিশ্চয়ই আপনাদের কথা চিন্তা করা হবে এবং যদি কিছু হয় তাহলে নিশ্চয়ই আমরা আবারও করব হ্যালো ওয়াশিংটন। তবে প্রথমেই চলে যাচ্ছি ডক্টর খান আপনার কাছে, যে আপনি তো শুনলেন প্রশ্নগুলি বা মন্তব্য যে কোটাকে কৌটোয় রাখুন, মেধাকে উন্মুক্ত করুন, তো এ সম্পর্কে আপনি কি মতামত দেবেন?
মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন যে কোটা ব্যবস্থা তুলে দেওয়া হবে, তখন আমি ধরে নিয়েছিলাম যে তিনি কোনো কোটাই চান না। কোটা ছাড়াও অবশ্য কোনো কোটা ছাড়াও আমাদের দেশেই আপনার চাকরি দেওয়ার প্রথা আছে। যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো কোটা নাই এবং সেখানে কিন্তু কেউ কোটার দাবিও করে না, এ নিয়ে কোনো প্রশ্নও নাই। এই কোটা শুধু আছে বেসামরিক চাকরির মধ্যে। এখন কোটাই শুধু সমস্যার সমাধান করতে পারে না। যেমন ধরেন যে মুক্তিযোদ্ধা কোটা 30% আছে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা যদি আমি 3 বছরের ফলাফল পাবলিক সার্ভিস কমিশন থেকে পেয়েছিলাম, 1999 সালে যে পরিমাণ কোটার চাকরি ছিল তার 10.8% পদে মুক্তিযোদ্ধা পাওয়া গেছে, আর বাকি প্রায় 90% পদে লোক পাওয়া যায়নি। তারপরে আপনার 2000 সালে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে আপনার 2.2% প্রার্থী পাওয়া গেছে, আর প্রায় 97.8% প্রার্থী পাওয়া যায়নি। আর 25 যে বিসিএস যেটা 2004 সালে হয়েছে সেখানে 5.2% মুক্তিযুদ্ধের প্রার্থী পাওয়া গেছে, আর 94.5% পাওয়া যায়নি। এর অর্থ হলো, এর আগে আমি বলেছি যে মুক্তিযোদ্ধাদের জন্য 5 নম্বর অনেক নিচু পর্যায়ে রাখা হয়, আর নাইলে মানে 5000 এর উপরে পজিশন পেয়ে চাকরি পাওয়ার কথা না। তারপরেও যদি এত কম প্রার্থী আসে তার মানে হলো যে এদের শিক্ষা সমস্যা রয়েছে। সুতরাং এদের জন্য শুধু কোটা করলেই হবে না, এদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেরকম ধরেন আমাদের এখানে যারা শারীরিক প্রতিবন্ধীর জন্য বর্তমানে যে কোটা ব্যবস্থা 1%, সেটা বাধ্যতামূলক না, কিন্তু ভারতে কিন্তু বাধ্যতামূলক শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা ব্যবস্থা আছে। এবং শারীরিক প্রতিবন্ধীদের অনেক ক্ষেত্রে শারীরিক যে যোগ্যতা সেটা শিথিল করলে পরেই ওদের চাকরির যে স্কোপ সেটা অনেক বেড়ে যাবে। তো সেরকম শুধু কোটা না, আরো সংস্কার করা যেতে পারে, কিন্তু সেই সংস্কারগুলির প্রতি সরকার দৃষ্টি দিচ্ছেন না। আমি আশা করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন কোটা উঠে যাবে, তখন এছাড়া আরো অন্যান্য যে সংস্কারগুলো আছে সেগুলো করা হবে, সেগুলো করা হচ্ছে না।
ধন্যবাদ।
অবশ্যই কোটা ব্যবস্থা কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না। বাংলাদেশে সংবিধানে মহিলাদের জন্য আপনার সংসদে সংরক্ষিত আসন আছে, কিন্তু এই সংরক্ষিত আসন কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা না, এটা 10-20 বছর পর পর এটাকে রিনিউ করতে হয়। দেখতে হয় যে এই যে কোটা ব্যবস্থা এটা কি আদৌ কাজ করছে না। যদি কাজ না করে তাহলে এটাকে অবশ্যই সংস্কার করতে হবে, এবং সেই দিক থেকে কোটা ব্যবস্থার একটা নিয়মিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
অনেক ধন্যবাদ। আমরা আরেকটু নজর দিতে চাই ডক্টর খান, আমাদের আসলে সময় খুব বেশি নেই। আরেকটি প্রশ্ন আমরা করছি, এটা ফেসবুকে এসেছে, এই কোটা সংস্কার আন্দোলনের ভবিষ্যৎ কি, এই কোটা সংস্কার আন্দোলনের প্রভাব মেধাবীদের ওপর কতটুকু পড়বে বলে আপনারা মনে করছেন, এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি নুরুল কবির আপনার কাছে।
কারণ হলো যে কখন মানুষ চাকরির জন্য আন্দোলন করে বা কোটা ব্যবস্থা সংস্কার চায়, যখন চাকরির ক্ষেত্রে তার চাকরি পাওয়ার পরিসর সংকুচিত হয়ে আসে। আপনাকে আমি একটি ছোট্ট সরকারি স্ট্যাটিস্টিক্স শুধু এখানে বলতে চাই যে 2016 সালে যে সরকার যে লেবার ফোর্স সার্ভে করেছে একটা, এবং আরেকটা করেছে আপনার হাউসহোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভে, এই দুটোতে দেখা যাচ্ছে প্রথমটা সরকারি দুটি সরকারি প্রতিবেদন যে আমাদের এখানে এমপ্লয়মেন্ট হচ্ছে অর্থাৎ যত 15 বছর পর ধরে আইএলও নিয়ম অনুযায়ী ধরা হয় 15 বছর বয়স্ক এবং তার উপরে যারা শারীরিকভাবে সক্ষম তারা এমপ্লয়মেন্ট পাওয়ার যোগ্য এবং অধিকার রাখে। তাদের মধ্যে 53% বলছে যে আপনার এমপ্লয়মেন্ট রেট যেটা লেবার ফোর্স সার্ভেতে বলছে, আর হাউস হোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভেতে সরকারি হিসেবে দেখা যাচ্ছে যে 44% এখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে। তাহলে একটা সমাজে যখন কর্মক্ষম তরুণ তরুণী বাড়া থাকে এবং অর্থনীতিতে যদি এমন ব্যবস্থা থাকে যে গ্রোথ একটা হচ্ছে, কিন্তু যেটাকে ইকোনমিক্স এর ভাষায় বলে জবলেস গ্রোথ, সেইখানে এই ধরনের অস্থিরতা থাকাটা খুবই স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে এটা একটা অর্থনৈতিক সমস্যা, যে অর্থনৈতিক সমস্যার মূল কেন্দ্র ব্যাপার লক্ষ্য হচ্ছে যে মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের তারা কাজ চায়, চাকরি চায়, কিন্তু যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেখানে পর্যাপ্ত চাকরির ব্যবস্থা বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এইখানে একদিকে যেমন রাজনৈতিক ভাবে
অনন্ত কুমার নাথ লিখেছেন, জেলা কোটা কি? ভাই, আপনার প্রশ্নের জবাব আজকে দেওয়া গেল না, তবে আগামীতে দেওয়ার আশা রাখছি। আর আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর আকবর আলী খান, নুরুল কবির এবং হাসাল আন মামুন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতাদের যারা অংশ নিয়েছেন তাদেরকে, আর যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চাইছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।